আশা মুছে বিভোর রেখো তব প্রেমে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাত ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাক পড়ার বরকত রয়েছে, কেবল মানুষই নয় বরং বৃক্ষ ও পাথরও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অর্থাৎ গাছ এবং পাথরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম প্রেরণ করে থাকে। হযরত আলিউল মুর্তাজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম হযরত আবুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেন, আমরা হুজুরের সাথে মক্কায়ে মুকাররমার পথ দিয়ে যাচ্ছিলাম।
ফামাসতাকবালাহু জাবালুন বালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
তিনি বলেন, আমরা যে বৃক্ষ এবং যে পাথরের পাশ দিয়ে অতিক্রম করতাম এটাই বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নিগ্রান সূরার আগমন, মারহাবা, মাশাআল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। রসুলের নাতি, রসুলের দৌহিত্র, রসুলের সুবাস হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন উদযাপন করা হচ্ছে এবং পনেরোই রমজানুল মুবারক তার জন্মদিবস। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে আল্লাহ করিমের দরবারে এভাবে দোয়া করেছিলেন, হে রব্বে করিম, আমি হাসানকে ভালোবাসি এবং যারা তাকে ভালোবাসবে হে আমার মালিক তুমি তাদেরকে ভালোবাসো। এটাই হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শান মর্যাদা। সম্মানিত কাঁধের আরোহী, দাতাগণের সর্দার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মণি। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি স্থানে তাকে নিজের সাথেও রাখলেন, তার উপর স্নেহও করেছেন, তার উপর বিশেষ দয়াও করেছেন এবং তার মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বাণী বিদ্যমান রয়েছে। যেমনিভাবে তার ফজিলত রয়েছে তেমনিভাবে তার কর্মকাণ্ড অত্যন্ত সুন্দর, অনেক প্রিয়, খুবই চমৎকার। আমাদের অভ্যাসসমূহ সাজানোর জন্য, নিজেকে সুন্দর চরিত্রের মাধ্যমে গঠন করা এবং সাজানোর জন্য হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দানশীলতা, তার ক্ষমা, তার ধৈর্য, তার সহনশীলতা, পরিষ্কার অন্তর হওয়া, আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে পথ দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে নিগরানের সূরা উপস্থিত রয়েছেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুল আসখিয়া এর সম্মান মর্যাদা উচ্চতা সম্পর্কে আমরা ডিসকাশন করব ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, আপনি ফজিলত, রেওয়ায়েত ইত্যাদিও বর্ণনা করেছেন। তিনি হলেন সেই মহান ব্যক্তিত্ব ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে অসীম ভালোবাসতেন এবং তিনি বহুবার শাহজাদী বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ নিয়ে যেতেন এবং ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন ছোট কোথায়, আর কতই না ভালোবাসতেন, সুন্দর করে ডাকতেন ছোট কোথায়, তিনি অসীম ভালোবাসতেন। এই হল নানা জানের আদর স্নেহ, এই নিয়মেই করব। আপনি তার মর্যাদা দেখুন। হযরতে ইমাম হাসান মুজতবা উনার আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পিতা হলেন মাওলা আলী, তার নানা জান রহমতে আলামিয়ান এবং তার চাচা হযরত জাফর তৈয়ার, তার মামা হলেন হযরত আব্দুল্লাহ এবং হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার নানি হলেন হযরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা যদি আমরা দেখি, অর্থাৎ তার পরিবার তার চতুর্দিক যদি আমরা দেখি, বলা হয় যে সে বংশ, সে পরিবার আহলে বাইতে কোনো তুলনা হয় না। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিবি ফাতেমা, আলী, হাসান, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিজের চাদর মুবারকের ভেতরে নিয়ে বললেন, এরা হলো আমার আহলে বাইত। হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখুন ভাই, পরস্পরের মধ্যে কত যে মহাব্বত, ভালোবাসা, আর আল্লাহ তাদের মধ্যে যে পরস্পর নৈকট্যতা দান করেছেন, তো এমন পবিত্র ধরনের নিয়ম আপনারা বংশের মর্যাদা বলেন। সেই সময় গোটা আরব দেশে একটা বংশীয় মর্যাদা যার বিরাট, অর্থাৎ এখনো কিছুটা রয়েছে, কিন্তু সেই সময়ের ব্যাপারটা হলো ভিন্ন, ওই রকম কালচার ছিল। এবং সেটা ছিল সম্মানিত সরদারের বংশ, সরদারের পরিবার ছিল, সৈয়দের পরিবার ছিল। এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উনার ব্যাপারে একটি গায়েবী সংবাদ দেওয়া, এই সন্তান মুসলমানদের দুটি দলের মধ্যে মীমাংসা করাবেন, যা চূড়ান্তভাবে সত্য হয়েছিল। আজ পর্যন্ত উম্মতরা তার ইহসানকে ভুলতে পারে না, এবং এত ইহসান যে সারা পৃথিবীর লোকেরা কিয়ামত পর্যন্ত শুক্রিয়া আদায় করলেও কম হবে। ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ তাআলা তাকে বিরাট ধৈর্যশীলতা দান করেছেন। মূলত ধৈর্য ও ইলম কেনই আসবে না, যার কানে মুস্তফা করিম আজান দিলেন এবং যার প্রথম খাদ্য মুস্তফা করিমের লালা মুবারক মিশ্রিত খেজুরের মাধ্যমে তাকে গুটি দেওয়া হয়েছে, যাকে আপনারা কি বলেন, তাহানিক। তো এখন এত কিছু হতে চলছে, এবং নামও রেখেছেন মুস্তফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে, হযরত আলী রেখেছেন হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হলো হাসান। চিন্তা করুন, এখানে আমরা যে আলোচনা করছি, এক মহান ব্যক্তিত্বের ব্যাপারে আমরা যে আলোচনা করছি, এই আলোচনাগুলোর দ্বারা উদ্দেশ্য হল এই যে মর্যাদা এবং তার স্থান কত যে ঊর্ধ্বে তা বোঝা যায়। এখানে যে অভ্যাস সম্পর্কে আপনি বলছেন, আমি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগুলো এখানে আলোচনা করব। এই কথা নানারা শ্রবণ করুন। মাদানী চ্যানেলে যত নানা বসেছেন, আমিও একজন নানা, ঠিক আছে, নানারা শ্রবণ করুন। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত স্নেহশীল, এত দয়াশীল, এবং এমন উচ্চ বংশ ফ্যামিলির সাথে তার সম্পৃক্ততা, যা উম্মতের জন্য একটি শিক্ষণীয় বিষয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় নিজের নাতিকে কাঁধের উপর রেখে আরোহণ করলেন, সাহাবাগণ দেখেছেন, বুঝতে পারছেন। একে তো হল বিবি ফাতেমা দেখেছেন এবং মাওলা আলী দেখেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওকে, কিন্তু সাহাবারা দেখেছেন, সিদ্দিকে আকবর দেখেছেন, সাহাবারা দেখেছেন, কমেন্টও করেছেন। হ্যাঁ, এই বাহন কতই না উত্তম, তখন তিনি বলেন, আরোহী দেখছেন না, আরোহী কতই প্রিয়। এই হাদিসটি হয়তো আপনি আরও আগে শুনেছেন, কিন্তু আমি এই মুহূর্তে সারা দুনিয়ার সকল নানার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি। আপনি কি কখনো মুস্তফা করিমের এই সুন্নত আদায় করার চেষ্টা করেছেন? আপনি কি আপনার নাতিকে কাঁধে আরোহণ করেছেন? এমন এক মহাব্বতের আনন্দ উপভোগ করেছেন, এবং এক প্রকারের ইশক ও মহাব্বতের সুঘ্রাণ আপনার অন্তর ও মস্তিষ্ককে সুবাসিত করেছে। এই মুহূর্তে আপনি, কেননা প্রত্যেকে এই সুন্নতকে পালন করতে পারে না, এটাই সে পালন করতে পারেন যিনি নানা হতে পেরেছেন, যার নাতি কাঁধের উপর বসে, ঠিক আছে। এমনই অবস্থা ছিল সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। আপনি দেখুন সুন্নত মোবারক, ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, এবং সে এসে সিজদার মধ্যে ওনার পিঠ মুবারকের উপর তিনি বসে যেতেন, যতক্ষণ না তিনি নামতেন, আমার মুস্তফা করিম সিজদা হতে মাথা ওঠাতেন না। যদিও এটা তার জন্য বিশেষত্ব, কিন্তু উম্মতের জন্য একটি শিক্ষা, মেয়ের সাথে সম্পর্ক, মেয়ের সন্তানের সাথে সম্পর্ক, আসা যাওয়া, মেলামেশা, খুতবা তেলওয়াত অবস্থায় উভয়ে আসছেন, তখন হাত বাড়িয়ে আমার একা খুতবা ছেড়ে দিয়ে উভয়কে বুকে জড়িয়ে নিতেন। এই যে নিয়ম ছিল, আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত এই দিকগুলো পড়েছি। তিনি পিতা হিসেবে, তিনি নানা হিসেবে, আমার আকা স্বামী হিসেবে, তার পবিত্র জিন্দেগির, তার কথামালার, তার সাক্ষাতের সময় দেওয়ার ধরন কেমন ছিল, সামাজিক, একে তো সমাজ হল সাহাবায়ে কিরামদের মধ্যে এই অভ্যাস, দাওয়াত, আনন্দ, দুঃখ, জানাজা, এই সবগুলো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির অনেক উচ্চমানের দিক। আল্লাহ পড়ার তৌফিক দিক, সিরাতে মুস্তফায় আপনি অনেক কিছু পাবেন, যেটা আল্লামা আব্দুল মুস্তফা আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব। কিন্তু একে তো সালমান ভাই ঘরের চারটি দেয়াল, মেয়ের ঘর, নিজের ঘর, এভাবে। আচ্ছা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবাহ বন্ধনে তার সম্পর্ক সিদ্দিকে আকবর অর্থাৎ সিদ্দিকে আকবরের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকায়ের মধ্যে, তাই সিদ্দিকে আকবরের সাথে সম্পর্ক। উসমান গনিকে উনার দুই মেয়ে বিবাহ দিয়েছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সম্পর্ক, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সম্পর্ক, অর্থাৎ একে তো সাহাবা এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে তো আপন স্থানে মাশাআল্লাহ অবস্থিত আছে, তার তো কোনো তুলনা নেই। কিন্তু এখানে আমরা একটা, যেহেতু আমাদের প্রোগ্রাম অভ্যাস সংক্রান্ত নিয়ে হয়, তো আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা এবং আত্মীয়দের সাথে কীভাবে থাকতে হবে, আত্মীয়দের সাথে কীভাবে চলতে হবে, এর যে শিক্ষা মুস্তফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জিন্দেগিতে আছে, অর্থাৎ তার জিন্দেগির এমন কোনো দিকই নেই যেখানে মুস্তফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগি হতে কোনো দিশাই মিলছে না, হতেই পারে না। যখন বলে দেওয়া হলো
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা,
তাই তার জিন্দেগির এমন কোনো দিকই আপনি পাবেন না যার মধ্যে আপনার দিশা পাওয়া যায় না। কথাবার্তার মাধ্যমে, কাজের মাধ্যমে এভাবে আপনি দিশা পাবেন। তাই এটা হল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগির একটা খুবই চমৎকার দিক, যেটা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত। মানুষেরা প্রায় বিষয়ে জিজ্ঞাসাও করেন এবং জানারও চেষ্টা করেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মুবারক কেমন ছিল। তাই আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি, তা সম্পর্কে আমি বলি, এভাবে বুঝুন, তা ঘটনারূপে নিয়ে এখনও পর্যন্ত আমরা বয়ান করিনি, তা এভাবে বুঝুন। ইশারা ইঙ্গিতের কিছু কথা আপনাদের সামনে রাখলাম, এর দ্বারা আপনাদের কিছু ধারণা হওয়া উচিত। প্রিয় আকা মাক্কী মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন সন্তানদের সাথে, আপন নাতিদের সাথে, আপন মেয়েদের সাথে তিনি কেমন সুন্দর ব্যবহার করতেন।
হাজি সাহেব, এখানে আমি দুটি কথা ডিসকাশনের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই। একটি কথা হলো এই, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য মনে হতো, এবং সাহাবায়ে কিরাম আলাইহি মুরিদওয়ানের নিয়ম যদি দেখেন, সাইয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হাসানকে দেখতেন তখন তার চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত, তখন তার অতীতের সব দৃশ্য মনে পড়ত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কিভাবে স্নেহপূর্ণ ব্যবহার করতেন। এতই
মহব্বত ছিল।
অবশ্যই, তেমনিভাবে আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কোন মা হাসান বিন আলী এমন সন্তানের নেই, কোন সন্তান জন্ম দেয়নি। এই যে একে অপরের প্রশংসা করা এবং উত্তম কথার মাধ্যমে একে অপরকে মর্যাদা দেয়া, সম্মান দেয়া, এগুলো যদি আমাদের জীবনে দেখি, এ ব্যাপারে আপনি কি বলেন?
না, এতে কনফিউশন কিসের? সেখানে হিংসা ও বিদ্বেষের কি কাজ? সাহাবাদের জামাতের মধ্যে, সাহাবাদের জামাত পবিত্র আহলে বাইত যাদের আলোচনা আমরা করছি, এরা সাহাবাদের জামাতের মধ্যে গণ্য। প্রত্যেক সাহাবা আহলে বাইতের নয়। আমরা যে সকল আহলে বাইতের আলোচনা করছি তারা সাহাবার মধ্যে গণ্য, ঠিক আছে? এদের মধ্যে ইনারা হলেন মহান মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিত্ব, যাদেরকে আল্লাহ তাআলা স্বীয় মাহবুবুর করিমের জন্য নির্বাচন করেছেন। সেই মাহবুবুর করিমের জন্য নির্বাচন করেছেন যার পবিত্র শরীরের উপর আল্লাহ তাআলা কোনো মশা মাছিকে বসা অপছন্দ করেননি, ঠিক আছে? সেই মাহবুবুর করিমের জন্য নির্বাচন করেছেন যে সত্তাকে, যে ব্যক্তিত্বকে, যার আওলাদকে, যার বিবিকনকে সাহাবায়ে কিরামদের নির্বাচন করেছেন। কতই মহান এবং কত যে নির্বাচিত লোক, ঠিক আছে? কত যে মহান মানুষ ছিলেন। কিয়ামত পর্যন্ত ইনাদের মতো মানুষ আসা অসম্ভব, আসতে পারে না, হতেও পারে না। কিয়ামত পর্যন্ত কোনো সাহাবা হতে পারবে না, যত ইবাদতের, রিয়াজতের এবং মারিফতের স্তর অতিক্রম করলেও কখনো সাহাবা হতে পারবে না রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কেননা তাদের যা প্রাপ্য ছিল দেখুন তারা অর্থাৎ তা পেয়ে গেল। তাই সেখানে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, যে বিষয়গুলো আমাদের মাঝে থাকে তাদের মধ্যে সেগুলোর কী কাজ? তারা তো সেই লোক ছিলেন যারা এইসব বিষয় থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ দিতেন, শিক্ষা দিতেন। তাদের দরবার হতে, ঘর হতে, কর্মকাণ্ড হতে এগুলো থেকে বেঁচে থাকার আমরা মাদানী ফুল লাভ করি। এগুলো তো হতেই পারে না, তা হলো অসম্ভব। তাই মানুষের ভাবা উচিত যে আমরা যাদের আলোচনা করছি এরা কারা, এরা কোন মহান সত্তা, এবং এদের জন্য কল্যাণ ব্যতীত মুখ হতে কিছু বের না করা। আল্লাহ না করুক এরা হলেন সে সত্তা, তাদের জন্য যদি আমাদের মুখ থেকে কল্যাণ ব্যতীত অন্য কিছু বের হয়, যার মুখ থেকে বের হবে তার জন্য কল্যাণ নেই, এতে আমাদের কল্যাণ আছে। এদের জন্য কল্যাণ ব্যতীত কিছু বলা যাবে না। মানুষকে সে ব্যাপারে সতর্ক থাকা উচিত, সতর্কে থাকা উচিত। অর্থাৎ তাদের যে মর্যাদা ও সম্মান আল্লাহ তাআলা দান করেছেন সেগুলোর শান্ত আলাদা, এবং তাদের কাছ থেকে ফয়েজ নেওয়া, বরকত নেওয়া ছাড়া আমাদের আর কি কাজ আছে? অর্থাৎ টুপি পাগড়ি ধরে থেকে সে সকল ব্যক্তিদের মর্যাদা দেখুন, সম্মান দেখুন, পদ দেখুন, তাদের মর্যাদার ভূমিকা পড়তে পড়তে জীবন চলে যাবে। এরা যখন যাবেন তাদেরকে কবুল করুন। এরাই হলেন তারা যারা আমাদেরকে স্মরণ করত, আমাদের আলোচনা করত। তাই জীবন এভাবে কাটিয়ে দেওয়া উচিত, এটাই সম্মান, এটাই মানবতা, আর এটাই অর্থাৎ অনুগ্রহকে স্বীকার করা, এবং এতে অর্থাৎ আমাদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে। এটাই হল ইমাম হাসান মুস্তাবা রদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাসের মধ্যে দানশীলতা, যেমন আপনি বলেছেন। তো যাদের মধ্যে দানশীলতা নেই তারা আজ ওনার এই জন্মদিনে আনন্দময় সময়ে নিজের মধ্যে দানশীলতার অভ্যাস সৃষ্টি করুন। যাদের মধ্যে ক্ষমা ও দয়া করার আগ্রহ নেই তারা যেন তার ধন সম্পদে মণ্ডিত দরবার থেকে ক্ষমা করার ও দয়া করার সদকা যদি পারেন আজ 15 রমজানুল মুবারক অর্জন করুন। তার একটি কথা আপনাদেরকে বলছি, একদিন তাকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আমি তোমার বয়ান শুনতে চাই। এখন সন্তানকে দেখুন, সন্তান কেমন ছিলেন? আব্বাজান আপনার সামনে বয়ান করতে পারবো না। অর্থাৎ এটা হলো চূড়ান্ত পর্যায়ে একটা শালীনতা। অতঃপর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যত্রে গিয়ে বসলেন, এভাবে চলে গেলেন যাতে দৃষ্টিগোচর না হয়, এবং তিনি মাশাআল্লাহ এক চমৎকার স্পষ্টভাষী ছিলেন, কার সন্তান ছিলেন এবং ওনার মুখ মুবারকের মধ্যে কার লালা মুবারক পৌঁছিয়েছে, কার সন্তান ছিলেন, চমৎকার স্পষ্টভাষী ছিলেন এবং আলিশান আজিমুশান বয়ান করেছিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বড়ই চমৎকার প্রশংসা করলেন। অর্থাৎ সারমর্ম হল এই যে একজন আলিম এবং খতিবের সন্তান একজন আলিম ও খতিবই হতে পারে। হ্যাঁ,
মারহাবা, কতই না চমৎকার।
এখানে আপনি পিতা সন্তানের সম্পর্ক দেখুন।
জি,
পিতা নিজের সন্তানকে কিভাবে দেখতে পছন্দ করেন,
কতই না চমৎকার।
এবং সন্তান নিজের পিতার সামনে শালীনতার এবং ওনার মর্যাদার কেমন পরিচয় দিতে হবে তা আমাদেরকে বলেছেন।
জি,
তাই এই কতগুলো বিষয় যে এগুলো আমাদের বোঝার এবং শেখার সুযোগ হয়েছে। আমরা তো বয়ান করেই যাচ্ছি, আপনারা নিজেরা নিজেদের অংশ নিতে থাকুন। আমি তার সিরাত পড়েছি, সরকার সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম তার সাথে যে ব্যবহার করতেন তা আমি পড়েছি। প্রকাশ থাকে যে আমিও আমার ব্যক্তিগত জীবনে তা থেকে যতটুকু পারি আমিও চেষ্টা করছি আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করুক। অর্থাৎ আমরা সালমান ভাই, আমরা তাদের জীবনীগুলোর উপর আমল করে নিজেদের জীবনকে সুন্দর বানাতে পারি। মানুষ আনন্দময় জীবনের জন্য দাঁড়ে দাঁড়ে ধর্ণা দেয়, উনাদের পায়ে পড়ুন, যারা উনাদের কদমে পড়ে তারা ধন্য হয়ে যায়। হ্যাঁ, যখন দয়া হয় অবস্থার পরিবর্তন হয়ে যায়, অচল পয়সাও হাটবাজারে চলে যায়। উনারা হলেন দয়াময় মানুষ, যেখান থেকে ধৈর্য বন্টন হয়, সহনশীলতা বন্টন হয়, সবর বন্টন হয়। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থাৎ ধৈর্য তো তার, উনার আদর্শ হল সবর আর সবর, যে তিনি কেমন ধৈর্যশীল ছিলেন।
জি,
তো এটি আল্লাহর কোটি কোটি রহমত। উনাদের সাদকায় আমাদেরও ক্ষমা হোক।
আমিন আমিন। আপনি দান সম্পর্কে আলোচনা করলেন, তার এমন এমন দানশীলতার ঘটনাবলী রয়েছে, কেউ যদি সেগুলো পড়েন এভাবে পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবেন। আল্লাহু আকবার, এমন দানশীলতা! হযরত ইমাম হাসান, তার কাছে কোনো মানুষ আসলে, কোনো হাজত নিয়ে আসলে, তখন তিনি লোকটির লেখা পাঠ করার পূর্বেই বলে দিতেন যে তোমার হাজত পূর্ণ করা হবে। অর্থাৎ আবেদনকারীর কপালের উপর যেন লজ্জার ভাঁজ না পড়ে, এটা তিনি মনোযোগ দিতেন।
তার এমন উক্তি ছিল, কেউ বলল যে হুজুর আপনি চিরকুট বা চিঠি বা লিখা পড়ে তো নিতেন, তিনি বলেন আমি যতক্ষণ পড়ব ততক্ষণ পর্যন্ত সে যেভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকবে, তখন তার কাছে এটা যেভাবে মানুষের কাছে অপমান মনে হয় তাতে সম্মান কমে যায়, তখন সেটা এক আশ্চর্য ফিলিং হয়। তাই তিনি বলেন আমি যদি তাকে এভাবে দাঁড় করিয়ে রাখি তো কাল আল্লাহর দরবারে যদি আমার থেকে জিজ্ঞাসা করা হয় কি উত্তর দেব।
আল্লাহু আকবার।
এতে দুটি বিষয় ছিল সালমান ভাই, এতে একটি কথা হল দানশীলতা, এবং দ্বিতীয় কথা হল ব্যক্তির সম্মান। তিনি দানশীলতাও গ্রহণ করেছেন এবং তিনি ব্যক্তির সম্মানের প্রতিও লক্ষ্য রাখতেন। যদি দিতে হয় তবে তার আত্মমর্যাদার উপর আঘাত করে দিবেন না, এবং আত্মমর্যাদার উপর আঘাত না দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি সামনে রেখেছেন তা হল আল্লাহর দরবারের উপস্থিতিকে তিনি সামনে রেখেছেন। অর্থাৎ এসব কিছু মারিফত এবং কত যে উচ্চ পর্যায়ের চিন্তা ভাবনা ছিল, বড়দের কাজকর্ম মহান হয়ে থাকে।
হাজি সাহেব, আমি একটি পয়েন্টে আসতে চাই, তা হলো এই যে দান করা, এটা আমাদের সমাজে আলহামদুলিল্লাহ তার দৃশ্য দেখা যাচ্ছে। একটা পদ্ধতি হল এই যে আমরা রাস্তায় আর দাঁড়িয়ে কিছু জিনিস বিলি করি, বন্টন করি, সেখানে কেবল অভাবীগণ আসেন তাই নয়, সকলে আসেন, অভাবীরাও আসেন এবং যারা অভাবী নয় তারাও আসেন। আপনি এটা বলুন যে আমরা যদি কোনো জিনিস বিলি করি বা দান করি বা পৌঁছাই তো বা প্রদান করি, প্রায়োরিটি বেসডের উপর যারা অসহায়, যারা হকদার, যাদের কাছে টাকা পয়সা কম, তাদের নিকট যেন পৌঁছে, তার জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হবে?
এভাবে তো আমরা সবকিছু বন্টন করি, লোকেরা রেশন ইত্যাদি বন্টন করে। এখন টাকা পয়সা বিলি করার সময় টোকেন ইত্যাদি দেখাশোনার কিছু সিস্টেম থাকে, কিন্তু বাস্তব কথা হল আমরা পূর্বের প্রোগ্রামেও এবং তাছাড়া মাদারী মুজাকারাতেও এই বিষয়ের উপর আলোচ করেছি যে সালমান ভাই, দেখুন যারা সাদা মনের মানুষ হয় তারা এভাবে দোকান বাজার সড়কে গিয়ে ভিক্ষা করে না,
তারা লাইনে দাঁড়ান না,
তারা লাইনে দাঁড়াতেই পারে না, অর্থাৎ চাইলেও দাঁড়াতে পারে না। যারা দাঁড়াতে পারেন না তাদের সংখ্যাও একেবারে না হলো লাখের উপরে, যারা লাইনে দাঁড়াতে পারেন না, অভাবগ্রস্তও বটে, তাদের সংখ্যা লাখের উপর। যারা এই পবিত্র রমজান মাসেও যেখানে লোকেরা এত টাকা বিলি করছে, এরা সে লোক যারা কর্জে পড়ে যায়, নিজের সন্তানের জন্য কি করেন, এরা রয়েছেন অন্যদিকে।
হাজি সাহেব, এখানে এটাও ইরশাদ করুন যে এই ব্যাপারে সমাধান
না, আমি তাদেরকে
আলহামদুলিল্লাহ, আমি যে একটা বিষয় দেখেছি আমাদের ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশনের যে কাজটা আমরা দেখেছি যে বাড়িতে ডোনেশন দিয়ে আসা,
এটা কেন হচ্ছে সেটার কারণ আপনাকে বলছি। FGRF যেটা দাওয়াত ইসলামীর যে ওয়েলফেয়ার প্রতিষ্ঠান, এটা কি করছে, সারা পৃথিবীতে দাওয়াত ইসলামীর নেটওয়ার্ক আছে। আমরা আমাদের জিম্মাদার এবং নিগ্রানদের মাধ্যমে একটা লিস্ট তৈরি করি এবং সেটা আপনাদের কাছে একটা সময়ের মধ্যে তথ্য সহকারে একটা লিস্ট হয়ে যায়, এবং জিম্মেদারগণ ইসলামী ভাই যারা আহলে মহাব্বত আছেন তারা সেই জিনিসগুলো ঘরের দরজা পর্যন্ত পৌঁছে দেন। যদি নিয়ে যেতে হয় তবে কিছুটা চেক অ্যান্ড ব্যালেন্সের সাথে সাধ্যমতো চেষ্টা করা হয় যেন সম্মান এবং রেসপেক্টেবল নিয়মে এই কাজ হয়ে যাক, যেহেতু একটা নেটওয়ার্ক আলহামদুলিল্লাহ হয়ে যায়। এই যে নেটওয়ার্কের মাধ্যমে লোকেরা দাওয়াত ইসলামের ওয়েলফেয়ারের সাথে এমন সহযোগিতা করেন, আমি তো রমজান মাসে তা দেখেছি যে সালমান ভাই, এতে সন্দেহের কোনো কারণ নেই, আল্লাহ তাআলা অনেক মানুষ যাদেরকে টাকা এবং অন্তর দুটোই দিয়েছেন। আমি বিশ্বাস করুন আপনাকে কি বলবো, এমন এমন মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমি একেবারে অন্তর থেকে বলছি যে বিশ্বাস হয় না, এমন মানুষও আছে। কথাটি সত্য, তারা জানাশোনা মানুষ হয়ে থাকে, তাদের বেশ অভিজ্ঞতাও রয়েছে। যারা চান আমাদের টাকাগুলো সঠিক স্থানে ব্যয় হোক, একজন মানুষ যদি সাওয়াব অর্জন করতে চায়, কোটি কোটি টাকা আপনাকে এই শর্তে দিতে চায় সেগুলোর হকদারের নিকট এবং সঠিক পদ্ধতিতে পৌঁছে, এবং সে নিজে করতে পারে না, সে আপনার প্রতিষ্ঠান বা অন্য কোনো সংগঠনের উপর নির্ভর করার চেষ্টা করে, সেখান থেকে তার নির্ভর হওয়া খুবই প্রয়োজন। কিন্তু এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই, আমি সবার কথা বলছি না, কিন্তু এমন ব্যক্তি আমি দেখেছি। একবার বিশ্বাস স্থাপন হলে সালমান ভাই তাদের ভাণ্ডারের মুখ খুলে যায় এবং এটা দেখে না, যে এটা লক্ষ্য করে না এগুলো জাকাত নাকি জাকাত নয়, অর্থাৎ জাকাতও খরচ করেন এবং হালাল ইনকাম যা জাকাত নয় তাও খরচ করেন, এবং অর্থাৎ খুশি মনে করেন, এত বিরাট অ্যামাউন্ট খরচ করেন যা আমাদের ধারণার বাইরে, বরং লোকেরা এসে দেখা করেন এবং দিচ্ছেন, তারা কোটি কোটি টাকা তারা মনে হয় খরচ করার জন্য প্রস্তুত। অতপর আমরা কিছুটা রিজার্ভ থাকি, চেষ্টা করি যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে কাজ হোক, কেননা ওয়েলফেয়ারের কাজ নিজস্ব গতিতে চলে, ওয়েলফেয়ারের কাজও আছে নেকির কাজও আছে, অর্থাৎ দাওয়াত ইসলামীর ওয়েলফেয়ারও আছে, তাবলিগি কাজের মধ্যেও রয়েছে নেকির দাওয়াতের কাজ, এটাও একটি নেকির দাওয়াতের কাজ, কিন্তু পোর্শন ওয়াইজ কথা বলছি, অর্থাৎ এভাবে এডুকেশন রয়েছে, মিডিয়া রয়েছে, অর্থাৎ মানুষকে দানের ব্যাপারে খরচের ব্যাপারে বিভিন্ন রকমের দেখা যায়। অনেকের চিন্তাভাবনা আমি এমন দেখেছি যে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, এভাবে হাফিজ রয়েছেন, আলিম রয়েছেন, মুফতি রয়েছেন, ইমাম রয়েছেন, এভাবে তাদের দিকে ধাবিত হয়, দেখুন এদের প্রতি ধাবিত হয়, এদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। আরেকটি স্তর রয়েছে যাদের মিডিয়া সার্ভিসেস এর সাথে তাদের অ্যাট্রাকশন রয়েছে, ভাই এর মাধ্যমে যে তাবলিগ হচ্ছে, এর মাধ্যমে সমাজে কাজ হচ্ছে, আমার টাকা এখানে ব্যয় করা উচিত। আরেকটি স্তর রয়েছে যাদের এডুকেশনের প্রতি অ্যাট্রাকশন রয়েছে, ভাই আপনি এডুকেশন দিচ্ছেন এবং আপনি ইসলামিক এডুকেশন ইংলিশ মিডিয়ামে দিচ্ছেন এবং আপনি এত দারুল মদিনা কলেজ ইউনিভার্সিটি দিকে যাচ্ছেন, হোয়াট এভার যা কিছু চিন্তা করছেন, তো সেদিকে যাওয়া তাদের অগ্রাধিকার রয়েছে। ভাই সমাজে এমন কাজ হওয়া চাই, সোসাইটিতে এমন বড় কাজ, কেউ যদি এসে বলে আপনাদের যে 32,000 কর্মকর্তা কর্মচারী রয়েছে, আপনি তাদের ফ্যামিলির টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে ট্রিটমেন্ট করে থাকেন, ওহো হো এ চিকিৎসার দায়িত্ব আমার ছিল, অর্থাৎ গত বছর এই মহামারী করোনার সময়ে লক্ষ লক্ষ ঘরে ত্রাণ পৌঁছেছি, খাদ্য সামগ্রী দিয়েছি, এখনো করছে, এখনো দিচ্ছে, তো এইসবই আমি তা দেখেছি। এগুলো হলো দান, যা আমরা দানের বিষয়ে আলোচনা করছি তা হলো দান, কম বেশি, কেউ 5,000 করছে তার সামর্থ্য 5,000 টাকার, কেউ 5,00,000 টাকা দান করছে পঞ্জেতানের স্মরণে, কেউ 5,000 করছে, কেউ 5,00,000 করছে, কেউ 50,00,000 টাকা দান করছে, কিন্তু সবার অগ্রাধিকার থাকে, অনেকে হয়ে থাকে একেবারে অল ওভার। যেমন উদাহরণস্বরূপ, কিছুদিন পূর্বে আমি এক ব্যক্তির সাথে কথা বলেছি, দাওয়াত ইসলামীর মোর অর লেস একটা বিরাট আকারের খরচ আমরা গণনা করি, তো এমন অনেক খরচ আছে যা আমরা বয়ান করিনি, তো 1,200 কোটি টাকার কাছাকাছি বছরে খরচ হয়, মাসে 100 কোটি খরচ আছে, আমরা এর অ্যাভারেজ হিসাব করেছি 3.5 কোটি টাকা দৈনিক দাওয়াত ইসলামীর খরচ হয়। তো এমন মানুষ আমি পেয়েছি যে একদিনের খরচ নিজেই বহন করেছে, তাদের মনের মধ্যে কি আসলো, একদিনে দাওয়াত ইসলামী কি কি করে, আচ্ছা মিডিয়া চলে আসলো, সোশ্যাল মিডিয়া চলে আসলো, হাফিজও চলে আসলো, আলিমও চলে আসলো, ইমামও চলে আসলো, নেকির দাওয়াতও চলে আসলো, যেসব কাজ দাওয়াত ইসলামীতে একদিনে হচ্ছে, তখন তিনি যেন এমন মানসিকতা তৈরি করলেন আমি এর মধ্যে আছি, এমন মানুষও পাওয়া যাচ্ছে যারা এভাবে করে নিচ্ছেন, তাই সব কিছু এভাবে নিতে হয় এমন দানের মানসিকতা নেই, এমন লোকও নেই, এমন নেই।
আপনি ঠিক বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে
কলস নিন,
জি, যারা সেফ পোর্টস সদস্য রয়েছে তাদেরও গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, আপনার দাওয়াত ইসলামের মাধ্যমে আপনি সহযোগিতা করুন, নিজে যে ডোনেশন বা জাকাত রয়েছে, দান অনুদান ইত্যাদি, প্রত্যেক নেক এবং বৈধ দিনী কল্যাণকর ভালো উত্তম এবং রুহানি ভালো কাজে ব্যয় করতে পারেন, এভাবে কুল্লি ইখতিয়ারের সাথে দিই।
আচ্ছা, এখানে আরেকটি কথা আমি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বয়ান করব। ইমাম হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, বিতরের নামাজে যে দোয়া পড়া হয় দোয়া কুনুত, এটা আমাকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এতে বোঝা গেল নানাদের উচিত নাতিদেরকে শিক্ষা দেয়া দরকার, তাদের ইলমে দিনের শিক্ষা দিতে হবে।
মদিনা মদিনা
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।
মাশাআল্লাহ। জি কল।
নিগ্রানে সুরার অনুষ্ঠান আমাদের অভ্যাস সময়। মাশাআল্লাহ, অনেক সুন্দর অনুষ্ঠান। এ অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আজ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হচ্ছে, এটা শুনে আমাদের অন্তরে সে পরিবারের প্রতি মহাব্বত সৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক হাজি সাহেবকে এবং মাদানী চ্যানেলকে বদনজর থেকে রক্ষা করুক। হাজি সাহেব মাওলা আলী মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদের সাথে কেমন অভ্যাস ছিল? হযরত ইমাম হাসান এবং হুসাইন আপন পিতার সাথে কেমন মহাব্বতের বহিঃপ্রকাশ করতেন? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কিভাবে হলো, এ ব্যাপারে কিছু বলুন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য ইমান হিফাজতের জন্য দোয়া করুন।
সম্মানিত পিতা এবং সন্তান সম্পর্কে ঘটনা আমি বয়ান করেছি। হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এটা বিষের কারণে হয়েছে, তাকে বিষ দেওয়া হয়েছিল। এবং একটি রেওয়ায়েত হাদিস ও বর্ণনা অনুযায়ী তিনি জানতেন কে তাকে বিষ দিয়েছে, কিন্তু সেই ব্যক্তির নাম ডিক্লেয়ার করেননি। এটা ছিল তার মহান কৌশল।
এই ঘটনাবলী কোথা থেকে বলবেন? এর জন্য শেখ তরিকাত আমির আহলে সুন্নাতের একটি রিসালা, ইমাম হাসানের 30টি ঘটনা, অনেক চমৎকার রিসালা। বিভিন্ন ভাষায় সেটার অনুবাদ আপনি পাবেন ইনশাআল্লাহ, বাংলা ভাষাতেও পাবেন আলহামদুলিল্লাহ। যদি পাঠ করে শুনান তার বরকত লাভ করবেন। জি কল।
যদি এটা বলে দিতেন যে ইমাম হাসান এবং ইমাম হোসাইন কেমন ছিলেন। আমরা শুনেছি যে সাহাবায়ে কিরামের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আপনি সৌন্দর্যের কথা বলছেন, তিনি সৌন্দর্যের দিক দিয়ে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ ছিলেন। তাহলে সৌন্দর্যের কথা তো এখানে শেষ হয়ে গেল, কেননা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আর কেউ ছিল না। হ্যাঁ, তাহলে আপনি ভেবে দেখুন তার সৌন্দর্যের অবস্থা কেমন হবে।
তার সৌন্দর্যের ব্যাপারে এমনও বর্ণনা আছে যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে কোনো কক্ষে যখন অবস্থান করতেন, তখন এমনও হতো যে সে কক্ষ তার চেহারার নূরের আলোতে আলোকিত ও উজ্জ্বল হয়ে যেত।
তেরি নাসলে নাচটি শুনিয়ে দিন।
তেরি নাসলে পাক মে
কতই না চমৎকার। জি কল।
প্রিয় প্রিয় নিগ্রানেশুরা, আমি রংপুর বিভাগ সৈয়দপুর জেলা থেকে বলছি। প্রিয় নিগ্রানেশুরা এবং সালমান ভাই, আপনাদের উভয়কে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিনের অনেক অনেক মুবারকবাদ। আপনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাল্যকালের কোনো একটি ঘটনা বর্ণনা করুন।
আপনি বয়ান করুন।
নিগ্রানেশুরা ইতিপূর্বে আলোচনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে খুতবা দিচ্ছিলেন, তখন ইমাম হাসান ও হুসাইন এসেছেন। তখন আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ছেড়ে হযরত হাসান ও হুসাইনকে তুলে দিলেন। অপর একটি স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে চমৎকার প্রতিযোগিতা করালেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসানকে বলতেন যে হুসাইনকে ধরো। তখন সাইয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হলেন বড় এবং আপনি তাকে বলছেন হুসাইনকে ধরো। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুসাইনকে জিব্রাইল আমিন বলছেন যে আপনি হাসানকে ধরুন। এটাই হলো চমৎকার হেলদি কম্পিটিশন উভয়ের মধ্যে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছিলেন। কতই না চমৎকার।
এটা কেমন পরিবার, জিব্রাইল আমিনও আসলেন।
আল্লাহ,
কতই না চমৎকার, জিব্রাইল আমিনও আসলেন।
মারহাবা। জি কল।
বর্তমান দেখা যায় যে ছোট সন্তানদের হাতে মা বাবারা মোবাইল দিয়ে বলেন যে তোমরা নিজেদের টাইম পাস করো, এটা নিয়ে চুপ থাকো, অতঃপর এটাও আশা রাখেন যে এটা আমাদের শিশুদের জন্য সহযোগী হবে। তাই সন্তানদেরকে এমন অভ্যাসে পরিণত করা এবং নিজেদের থেকে এত দূরে ঠেলে দেয়া কেমন?
দেখুন, পিতামাতা সময় দিচ্ছে না, তাই মোবাইলে সময় দিচ্ছে, কেননা তাদেরকে টাইম দিচ্ছে না, জানি না কি প্রবলেম। একটি প্রোগ্রামে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, সন্তানদেরকে কিভাবে মোবাইল ব্যতীত গ্যাজেট ব্যতীত লালন পালন করতে পারি। আমি তাদেরকে এটা বললাম যে বিষয়টি এত দূরে নয়, আপনার মা এখনও জীবিত আছেন, আপনি আপনার মাকে জিজ্ঞাসা করুন তিনি কিভাবে বড় করেছেন। আপনি খোঁজ নিন তখন কি এমন কোনো ডিভাইস ছিল, মোবাইল ছিল। আপনি আপনার দাদিকে জিজ্ঞাসা করুন, নানিকে জিজ্ঞাসা করুন, আপনি আপনার সন্তানদের কিভাবে বড় করেছেন। এখন তো ছেলেরা মা বাবার কাছে জিজ্ঞাসা করে, আপনারা আমাদের কিভাবে বড় করেছিলেন, অর্থাৎ আমাদের নিজেদের প্যাশন শেষ হয়ে গেল। এমন মনে হয় যে চিন্তাভাবনা ও শিক্ষার ব্যাপারে অনেক ঘাটতি রয়েছে। সন্তান কিভাবে, আপনি দেখুন, সন্তান কি কম জন্ম নিচ্ছে? মানুষ শাদি করছে, সন্তান হচ্ছে। আমাদের টাইম নেই, আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু প্রয়োজনীয়তা তৈরি করেছি, ব্যস্ততা বেড়ে গিয়েছে, এঙ্গেজ হয়ে গিয়েছি। আগে ঘরে টেলিফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, এইভাবে মানুষের ঘরে টেলিভিশনও ছিল না। নাথিং এমন ব্যস্ত রাখার মতো, এঙ্গেজ করার মতো এমন কোনো অপ্রয়োজনীয় জিনিসই ছিল না। রান্নাবান্নার কাজ ছিল, ছোটোখাটো কাজ ছিল, এরপর আপনি আর সন্তান এসব হতো, কেননা এখন আপনি বড়রা ব্যস্ত হয়ে পড়েছেন, মোবাইলে বসে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করেন, একদিকের খবর অন্যদিকে পৌঁছে দেওয়া, এদিক সেদিক যাওয়া, বাইরে যাওয়া, অনেক বেশি বেশি শপিং করা, মার্কেটে ঘোরাফেরা করা, অর্থাৎ আমরা নিজেদেরকে নিজে ব্যস্ত করে ফেলেছি। সেটা গুনাহেপূর্ণ হোক, বেহায়াপনা হোক, প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় হোক, সন্তানদের জন্য আমাদের কাছে সময় নেই। যেহেতু সময়ও নেই, তো ডেফিনেটলি সন্তানদেরকে অন্য কিছুর মাধ্যমে ব্যস্ত রাখতে হবে, এঙ্গেজ রাখতে হবে। সে মোবাইল ফোন পেল, এটা নিয়ে নাও, বসে থাকো। একটা সময় সে এভাবে গ্রো আপ হতে থাকে, এভাবে তারা অনুসরণ করে, তারা শিখছে। ছোট ছোট বাচ্চারা মোবাইলে ভিডিও অন করতে পারে, অনেক সময় এভাবে করে, অন করে, লক খুলে ফেলে, ভিডিও চালিয়ে দেয়, গেমসে চলে যায়, ভিডিও শেষ হয়ে গেলে রিপ্লে করে নেয়, সব কিছু তারা পারে, বুঝে আসে না। তো এগুলো এত কষ্টের তো নয়। তো এমনই হবে, সন্তানেরা এতে ব্যস্ত হয়ে পড়বে। আপনি যখন তার সাথে বসতে চাইবেন, আপনি বলবেন আমাদের সময় দিন, হয়তো সন্তানের কাছে তখন সময়ও থাকবে না।
আল্লাহ দয়া করুক। হাজী সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন, হে রব্বে করিম তাকে ধৈর্য দান করুন। ধৈর্য সহনশীলতা সম্পর্কে আমরা কথা বলি, এখন যদি আমরা সেটা লক্ষ্য করি আমাদের সমাজের মধ্যে, আমরা যদি রাস্তায় চলে আসি, রাস্তায় এমন মনে হয় যে, বিশেষ করে ইফতার এক ঘন্টা পূর্বে, ইফতারের জন্য যখন এক ঘন্টা অবশিষ্ট থাকে, তখন এমন অবস্থা হয় যে রাস্তায় একেবারে ভীষণ যানজট তৈরি হয়ে যায়। একটি গাড়ি এদিক থেকে এসে জট লাগিয়ে দেয়, আরেকটি ওদিক থেকে এসে আটকে দেয়, ট্রাফিক জ্যাম লাগিয়ে দেয় এবং দীর্ঘ লাইন তৈরি হয়ে যায়। অসহায় ট্রাফিক পুলিশগণ হর্ন বাজাতেই চলছেন, যেন কেউ শুনছে না। আপনি কি বলেন? ধৈর্য ধারণ করছে না, তাকে আগে যেতে দেয়া হোক, সে যদি বেরিয়ে যায় তবে অপরজন এমনিতেই বেরিয়ে যাবে। কোনো কিছু
মূলত এমন মনে হয় মানুষে এই মানসিকতা তৈরি করে রেখেছে, যদি ঘরে না যায় তাহলে রোজা কাজা হয়ে যাবে। ঘরে চনা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি এবং শরবত যতক্ষণ সামনে হবে না, রোজার যে একাগ্রতা আছে তা সৃষ্টি হবে না। যে সামনে বিভিন্ন রকমের আইটেম থাকবে, আসতে থাকবে, সুগন্ধ হবে এবং দস্তরখানার সামনে উপস্থিত হওয়া, তো আমার ইফতারি হবে। যদি রাস্তায় পানি পান করি তবে রোজার ইফতারি হবে না, এমন ধারণাই ভুল। উত্তম প্রকৃতি হিসেবে বলছিলাম, মনের মধ্যে সান্ত্বনা রাখুন। আপনি যদি কাউকে বের হওয়ার সুযোগ দেন, তবে আমি দেখেছি আমাদের বের হওয়ার পথও তৈরি হয়ে যাবে, আর কাউকে ফাঁসানো হলে নিজেই ফেঁসে যাবেন, আর এর জন্য তৃতীয় ব্যক্তিও চলে আসবে। দেখুন, আমাদের সড়কগুলো এভাবে বানানো হয়েছে, ঠিক আছে, একজন অপরজনকে ক্রস করে বের হওয়ার সময় সে মনে মনে বলে যে আমার মোটরসাইকেল বা গাড়িতে ডানা কেন নেই, যেন আমি এইভাবে উড়ে উড়ে পৌঁছে যেতাম।
ডানাও থাকে, বাতাসে উড়তে গিয়ে পরস্পর সংঘর্ষ হয়, তখন কি হবে?
আমাদের সমস্যা হলো আমাদের পাখা নেই, তাই উড়তেও পারি না। আমাদের এখানে কাউন্সিল সিস্টেম নেই। অসহায় পুলিশদের সাথে এমন হয় যে তাদের সাথে আল্লাহ তাআলা ভালো করুক, বেচারা পুলিশদের পায়ের উপর গাড়ির চাকা উঠিয়ে দিয়ে চলে যায়। এটা তো ট্রাফিকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ডিউটি পালন করছেন, অনেকে আছে যারা অবহেলা করছেন, আবার অনেকে করছেন না, এমন অবস্থা হয়। কজ দিন
আমি মোহাম্মদ ওমর টাকা ড্যামরাহতে বলছি। আমি একটি কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসেবে জব করি। আজ এখানে ইসলামী ভাইয়েরা এসেছিলেন, তখন তারা আমাদেরকে আমাদের অভ্যাসসমূহ প্রোগ্রামটি দেখিয়েছিলেন। মাশাআল্লাহ, এটা অত্যন্ত সুন্দর প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত, কোরআনের মহব্বত এবং আহলে বাইতের মহব্বতের শিক্ষা লাভ করেছি। এবং আমাদের দোয়া হলো যে আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আরও বেশি উন্নতি দান করুক। আমাদের জন্য দোয়া করুন যে আমরা কীভাবে অধিক হারে নেকি অর্জন করতে পারি।
অনেক অনেক শুক্রিয়া। মাদানী চ্যানেল দেখতে থাকুন, দাওয়াত ইসলামী এবং মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকুন। অধিক নেকি অর্জনের জন্য নেককার লোকদের সংস্পর্শ আবশ্যক, পরিবেশ পেলে ইনশাল্লাহ সুযোগও পাবেন। মাশাআল্লাহ। জি
মাশাআল্লাহ, অনেক সুন্দর অনুষ্ঠান, আমাদের অভ্যাসসমূহ। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমার প্রশ্ন হলো, বর্তমানে পরিবেশ এমন যে যুবক ছেলে যুবক সন্তানের সামনে কিছু কথা বলতে মা বাবারা আতঙ্কের সম্মুখীন হয়ে থাকেন। তারা সংকোচ করেন যে এরা কোনো নারাজ, অসন্তুষ্ট হচ্ছে না তো। এমন পরিস্থিতিতে মা বাবার কি করা উচিত? মাদানী ফুল ইরশাদ করুন।
মাদানী মুজাকারাই, আমির আহলে সুন্নাত এই বিষয়ের উপর অনেক ইমান তাজাকারী এবং অনেক শিক্ষণীয় কথা বলেছেন। কিছু সন্তান নালায়েক সন্তান হয়, হতভাগা সন্তান হয়, যাদেরকে মা বাবারা ভয় পায়, এমন হয়, ভয় পায়। আপনাদের সাথে একমত হচ্ছি, এসব সন্তানদের বোঝা উচিত। কিন্তু এমন অবস্থা যখন তৈরি হয়ে গেল, মা বাবার উচিত সতর্ক থাকা। যেহেতু এই অবস্থা হয়ে গেল যে মা বাবার উচিত সতর্ক থাকা কৌশল, বিচক্ষণতাকে সামনে রাখুন আর তা নিয়ে অগ্রসর হন এবং সন্তানকে কিছু না কিছু শিক্ষা দিন এবং আশিকানে রসুল ও নেককার লোকেদের সংস্পর্শে রাখুন, যেন তাদের অন্তর নরম হয় এবং ভুল বুঝতে পারে। পিতামাতার ইজ্জত এবং সম্মান করার আগ্রহ তাদের মধ্যে সৃষ্টি হোক, তো ইনশাআল্লাহ এভাবে মাইন্ড তৈরি হবে, জেহেন তৈরি হবে, তখন ইনশাআল্লাহ হতে পারে অনেক মা বাবার চোখের শীতলতা লাভ হবে এবং অন্তরে শান্তি পাবে। তো এখন কিছুটা এক্সারসাইজ করতে হবে।
মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা প্রোগ্রাম দেখেছেন, ফিডব্যাক আমাদেরকে অবগত করুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
মন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমের।